পঁচিশে অক্টোবর দু হাজার উনিশ জুমার পরের মজলিসে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা, বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। কবিতা শেষে হযরত ওয়ালাদ আহমদ বরকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যাও পেশ করেছেন।
আল্লাহ তাআলার গভীর ইশক ও মহব্বত নিয়ে আমার প্রাণপ্রিয় শায়খ ও মোরশেদ কুতুবি আলামা আরবিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুম লেখা কবিতা জীবন বেলা ডুবু ডুবু, জীবন বেলা ডুবু ডুবু। 22 সেপ্টেম্বর 2019 রাত 2:15 লেখা, 44/6 ঢালকানগর গেন্ডারিয়া ঢাকা। মাফ করে দাও হে মহিয়ান, জীবনের সব দোষ দাও গো আমায় সর্বহালে নুরানি হুশবু। মাফ করে দাও হে মহিয়ান, জীবনের সব দোষ দাও গো আমায় সর্বহালে নুরানি হুশবু। তোমার নামত আমার প্রতি নিশ্চয় বেশুমার, না কাদরিয়ার না ফরমানি হাজারে হাজার। তোমার নামত আমার প্রতি নিশ্চয় বেশুমার, না কাদরিয়ার না ফরমানি হাজারে হাজার। ডাকি ডাকিনি হায় কভু তোমায় ডাকার মত করে, জীবন বেলা হঠাৎ আজি ডুবু ডুবু স্তরে। জীবন আমার ষোলো আনা একেবারে বৃথা, নেই জীবনে জীবন দাতা নেই জীবনে জীবন দাতার প্রতিকৃতজ্ঞতা, জীবন আমার ষোলো আনা একেবারে বৃথা। তোমার সাথে নিবিড় করে গড়ি ব্যথা সাথে নিবিড় করে গড়ি নীরবে জীবন বাতি নিবু নিবু বক্ষে অস্ফুট ব্যথা
আখিরাত জরুরি, আখিরাতের ফিকির সর্বদা অন্তরে থাকে, এই না যে কিছুক্ষণ আছে কিছুক্ষণ নাই, সর্বদা আখেরাতের ফিকির ভিতরে জাগ্রত থাকা চাই। হ্যাঁ, অতন্দ্র প্রহরী যেরকম হয় সর্বদা আখেরাতের ফিকির অন্তরের ভিতরে সর্বদা একদম জাগ্রত থাকে, যে আমার কখন ডাক আসে তো কি জানে, আমাকে পরপারে চুল রওনা হতে হবে, ওখানেই আমার থাকতে হবে, তো আমার সঙ্গে আছে কি, আমার প্রস্তুতি কি, আমার প্রস্তুতি কি কুদৃষ্টি, প্রস্তুতি হলো গীবত, প্রস্তুতি সুদের টাকা ঘুষের টাকা, প্রস্তুতি হলো ঝগড়াঝাটি। আখেরাতের জন্য পরকালের জন্য আমার সামান হলো যত সব নষ্টামি ভ্রষ্টামি দুষ্টামি, এগুলো কি আমি আখেরাতে নিয়ে যাবো আল্লাহ পাকের সামনে, তবে আমি কখন থেকে শুদ্ধ হব, কখন থেকে সুস্থ হব, সঠিক হব, সরল পথে কবে থেকে আমি হাঁটতে শুরু করব। হ্যাঁ, এজন্য দেরি না করা, এই মুহূর্তেই উঠা, এই মুহূর্তেই তওবা করা, এই মুহূর্তেই ফের আলোর পথে চলতে শুরু করা, যাতে জীবন আজকে থেকেই একদম আলোকিত হয়ে যায়, অন্ধকার থেকে মুক্ত হয়ে যায় জীবন, আজকে থেকেই অভিশপ্ত অধ্যায় থেকে মুক্তি পায় এবং আল্লাহ পাকের রহমতের ছায়ার মধ্যে আসতে পারে। হ্যাঁ, মানুষের যখন বুঝ থাকে না তো এই বেবুজের কাজ করতে থাকে, কিন্তু বুঝ যখন আসে ফের তখন তো আর বেবুজ জিন্দগির মধ্যে থাকা চায় না। আর এই মানুষ বুঝের মধ্যে আসে বুঝমান মানুষের কাছে গেলে, আর বুঝমান মানুষ তারা যারা আল্লাহওয়ালা, যারা জিকিরের নূরওয়ালা, আল্লাহ ভীতির নূরওয়ালা, আল্লাহর আনুগত্যের নূরওয়ালা, এবং যারা এই মাটির উপরে নজর রাখে না, এ আসমানের মালিকের উপর নজর রাখে। হ্যাঁ, বিশাল বড় আসমানের এই মালিকের উপর যাদের দৃষ্টি সদা নিবদ্ধ থাকে, স্থির থাকে, তারা সত্যিকার বুঝমান মানুষ। যাদের নজর এই কাঠখড়ির উপর, যাদের নজর মাটির ঢেলার উপরে, এদের বুঝ সহি না, এদের বুঝ কাঁচা, এদের বুঝ একদমই টলটলায়মান, এদের বুঝের উপর কোনো ভরসা করা যায় না। হ্যাঁ, এদের উপর কোনোরূপ আস্থা রাখা যায় না, এদেরকে জীবনের মুক্তাদা বানানো যায় না, এই জীবনের অনুসরণীয় এইরকম লোককে বানানো যায় না, জীবনের অনুসরণীয় মানুষ তারা যারা বুঝওয়ালা, বুঝমান মানুষরা জীবনের অনুসরণীয়, বুঝ যারা জীবনের অনুসরণীয় তারা যারা সেই মহান স্রষ্টার সঙ্গে, মহান আরশের মালিকের সঙ্গে যাদের নিবিড় সম্পর্ক, তারা অনুসরণীয় মানুষ, তারা মুক্তাদা, এবং তারাই সত্যিকার দূরদর্শী মানুষ। চাঁদে গেলে সে দূরদর্শী হয় না, মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছতে সে দূরদর্শী হয় না, চাঁদ এবং মঙ্গল গ্রহের স্রষ্টা মহান আল্লাহ পর্যন্ত যার নজর পৌঁছে সে দূরদর্শী মানুষ। সেই পথে চলার জন্য আল্লাহ আমাদের বুঝ দেন, তৌফিক দেন। আমার শেখ কুতবে আলম আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, না গুলু সে মুঝকো মতলব, না গুলু কে রঙ্গু সে কিসি আওর সেমত কো হ্যায় মেরি জিন্দগি কা ধারা। হ্যাঁ, এ দুনিয়ার ফুল আমি চাই না, ফুলের রং রূপ আমি চাই না, আমার অন্য লক্ষ্যের পানে আমি, অন্য লক্ষ্যপানে আমি ছুটছি, অন্য এক মহান লক্ষ্যপানে আমি সদা অগ্রসরমান। এই ফুলের যিনি স্রষ্টা আমি তাকে চাই, এই রং রূপের যিনি স্রষ্টা আমি তাকে চাই, যে হাতের ছোঁয়ায় ফুল এত সুন্দর তিনি কত সুন্দর, পেশা আজিম মোহামলা। যে এই জগতের যেখানে যত ফুল আছে, চাই এশিয়ায় থাকুক আর না হয় ইউরোপে থাকুক, ফুল হলেই হয়েছে, তার রূপ লাবণ্য ভীষণ বিস্ময় করো, কি আশ্চর্য, কে ফুল তৈরি করলেন, কে ফুল তৈরি করলেন, সে কারিগর কে, বলো ভাই কেসা মোহামলা। হ্যাঁ, কার হাতের তুলি ওকে এইভাবে রং দিল, এইভাবে অঙ্কন করলো, এই সৌন্দর্য তাকে কে পরাইয়া দিল, এই অলঙ্কারে তাকে অলঙ্কৃত কে করলো। হ্যাঁ, এক মহান আল্লাহ ছাড়া, সেই অদৃশ্যমান সত্তা ছাড়া আর কার হাত আছে সব কিছুর মধ্যে, সেই মহান আল্লাহকে যে নারাজ করে সে মানুষ হয় কিভাবে, সে মানুষের কাতারে স্থান পাওয়ার যোগ্য কিভাবে। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করে। মানুষ তাকে বলে যে নিজেকে সেই মহান স্রষ্টার উপর উৎসর্গিত করে, সেই মানুষ হয়। মহান স্রষ্টা থেকে যে নিজেকে বিচ্ছিন্ন রাখে সে এখনো মানুষ হয়নি, মানুষের কাতারে এখনো ঢুকতেই পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার মানুষ রূপে কবুল করেন। হযরত হাকিমুল মুহাদ্দিস থানভী রহমতুল্লাহ বলতেন, যদি ক্যাবলা হতে চাও, হ্যাঁ কিছু একটা হইতে চাও, অন্য কোথাও যাও, যে পাগড়ি বানবা, লম্বা মোটা দানার তসবি নিবা, দরবার সাজাবা, হ্যাঁ এবং নিজেকে কিছু ভাববা, তো ফের অন্য কোথাও যাও, আমার এখানে ঠিকানা নেই। হ্যাঁ মানুষ হইতে চাও তো আসো এখানে, আমি তোমাকে মানুষ বানানোর খেদমত করব, যাতে তুমি মানুষ হও সে চেষ্টা আমি করব, তোমার উপরে সে মেহনত আমি করব, যাতে সত্যিকার মানুষের জীবন তোমার নসিব হয়। লখনৌর এক সম্ভ্রান্ত পরিবারের মহান ব্যক্তিত্ব, ইংরেজ আমলে যিনি উচ্চশিক্ষিত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি, তিনি শুনছেন যে অনেক বড় এক মানুষ এই থানা ভবনে থাকেন, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানুই। তো তাকে খুঁজতে গেছেন একবার হযরত থানুই, সেখানে কোথাও আসছেন তো দেখতে গেছেন, তো লোকদেরকে বলছেন যে আমি এক নজর ওনাকে দেখব। লোকজন বলছে যে তিনি এখন আরাম করতেছেন, বিশ্রামে আছেন। মানে ভাই আমি ধৈর্যহীন, আমি আর না দেখা থাকতে পারবো না, কতকাল থেকে তার কথা শুনি, মন আমার ব্যাকুল তাকে এক নজরে দেখার জন্য, তা আমাকে একটু দেখতে দাও। তো মানুষ তার ব্যাকুলতা উপলব্ধি করতে পারায় একটু তাকে দেখার সুযোগ করে দিছে, যে দেখেন একটু দূর থেকে তিনি দেখছেন আউলা ক্যাস, হ্যাঁ শুয়ে আছেন। তো হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে হ্যাঁ কি দেখলাম, যে একদমই সিংহাসনবিহীন এক সম্রাটকে আমি দেখলাম, সিংহাসন নাই কিন্তু মহান সম্রাট, এমন মহান সম্রাটকে আমি দেখলাম। পরে অপেক্ষায় থাকলাম যে আচ্ছা ভাই উঠুক তিনি ঘুম থেকে, আরাম থেকে বের হইলে তখন আবার দেখব। তো হযরত থানবী উঠছেন, ফের রওনা হয়েছেন যে এখন প্রস্তুতি নেবেন, ইস্তেঞ্জা উজু ইস্তেঞ্জা করবেন। তো তখন আউলা ক্যাশ ছিল আর কর্তার গলা একদম খোলা ছিল। তো খাজা সাহেব আজব মানুষ ছিলেন, বড় মাপের অনেক উচ্চ মানের কবি ছিলেন উর্দুতেও এবং ফার্সিতেও। তো তিনি তখন বললেন যে কাবা ওয়া কর দাও কাকুল পরেশা কর দামি আয়াত, কাবা ওয়া কর দাও কাকুল পরেশা কর দামি আয়াত, বিমি ই বেসরু সামা টেসামা কর দামি আয়াত। আল্লাহ আল্লাহ কর্তার গলা খোলা এই আউলা ক্যাশওয়ালা লোকটা কেসা আজব মানুষ, যে সিংহাসনবিহীন এক সম্রাটের সাক্ষাৎ পাইলাম তার মধ্যে, আমি তার সত্তার মাঝে এক সম্রাটের মোলাকাত হলো, নাই কিছু কিন্তু সব আছে তার কাছে, নাই কিছুই কিন্তু সব আছে তার কাছে, এমন এক মানুষের সাক্ষাৎ পাইলাম আমি। ভাই আল্লাহ যার সঙ্গে আছে, আল্লাহ যার হৃদয়ে আসেন, তার কাছে কি না আছে, তিনি তো সবকিছুই আছে, সবকিছুই তার কাছে আছে, যা আল্লাহকে পায় নাই সে কিছুই পায় নাই, যা আল্লাহকে পাইয়াছে সবকিছুই সে পেয়ে গেছে। ফের খাজা সাহেব জনাব হাকিমুল উম্মত থানবীর সঙ্গে সম্পর্ক করলেন, তার শিক্ষা দীক্ষা তালিম তরবিয়ত গ্রহণ করলেন। একদিন হযরত হাকিমুল উম্মতের নিকট থেকে যখন ফিরতেছিলেন, তখন তিনি বলতেছিলেন যে হাকিমুল উম্মত, যে খালি হাত আসছিলাম, মজজুব দরসে যাতা হে দামন ভরে হুয়ে, সদ শুক্র হক নে আপকা সাহেল বানা দিয়া, আপনার নিকট আসছিলাম একদম অসহায় অবস্থায়, খালি হাত নিঃস্ব অসহায় হ্যাঁ হয়ে আপনার কাছে আসছিলাম, আজকে আচল ভরা ধন দৌলত নিয়ে আপনার নিকট থেকে ফিরতেছি, আল্লাহর ভালোবাসার ধন দৌলত, হ্যাঁ আল্লাহ আল্লাহর ভয়ের ধন দৌলত, আল্লাহর আনুগত্যের ধন দৌলত, আল্লাহর জিকিরের ধন দৌলত, আল্লাহর সঙ্গে নিবিড়তম সম্পর্কের ধন দৌলত নিয়ে আপনার নিকট থেকে আজকে ফিরতেছি। আরে ভাই ওয়া সুবহানাল্লাহ, হ্যাঁ মরজুব দরসে যাতা হে দামন ভরে হুয়ে, সদ শুকর হক নে আপকা সায়েল বানা দিয়া, মহান আল্লাহর বেসুমার শুকর যে আপনার মতো মানুষের দুয়ারের ভিখারী আল্লাহ আমাকে বানাইছেন। লোকেরা বলে না যে এখান থেকে খালি হাত কেউ যায় না, খালি হাত যায় না মানে আল্লাহর মহব্বতের দৌলত নিয়ে যায়, আল্লাহর আনুগত্যের দৌলত নিয়ে যায়, আল্লাহর জিকিরের দৌলত নিয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহওয়ালাদের কাছে গেলে সেই দৌলত নসিব হয়, যেই দৌলত রাজা বাদশাহদের কাছে নাই, যে দৌলত রাজা বাদশাহরা কোনোদিন স্বপ্নেও দেখে না, সেই দৌলত আল্লাহওয়ালাদের সান্নিধ্যে নসিব হয়, তাদের খেদমতে, তাদের দোয়ার মধ্যে, তাদের শিক্ষার মধ্যে, তাদের তালিম তরবিয়তের মধ্যে, তাদের দীক্ষার মধ্যে নসিব হয়। কোনো না কোনো খাঁটি আল্লাহ বলার সঙ্গে সম্পর্ক জোড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কিন্তু কোনো দোকানদারের সঙ্গে সম্পর্ক না করে বসি। হ্যাঁ, দোকানদার এখন এই যে তরিকতের নামে দুনিয়াব্যাপী নানান জায়গায় দোকানদারও আছে যে নিজের দুনিয়া বানানোর জন্য, দুনিয়া সাজানোর জন্য ব্যস্ত। হ্যাঁ, আর কিছু লোক এমনও পাগল হয়ে গেছে, নিজের মুরিদ না কিন্তু যেখানেই যারে পায় রাস্তাঘাটে হাটে মাঠে দেখা হইলি আপনার খেলাফত। তো একজনে গেছে যে হুজুর আসছেন তো একটু পা টিপে দি, দুই তিনবার পা একটু টিপ দিলে বললো যে চলেন আপনার খেলাফত দিয়ে দিলাম। পাশে আরেক কামরা আরেক হুজুর শুয়েছিলেন বসেছিলেন, পরে বলো যে আচ্ছা ওই হুজুরের থেকে দোয়া নি। ও হুজুরের কাছে গেলে আচ্ছা আপনি কোথায় কি করেন, যে অমুক মাদ্রাসার নাজমে তালিমাত মানে মোহতামে সব। ও হো আচ্ছা আপনার খেলাফত। ওই বেচারা ওখান থেকে আইসা পরে বলে যে ইয়া আল্লাহ আমি তো আরেক কারখানার প্রোডাক্ট, আমি আরেক কারখানার প্রোডাক্ট মানে অন্য এক বুজুর্গের সঙ্গে সম্পর্ক, কিন্তু আরেক কারখানাওয়ালা আমাকে সিল মেরে দিছে। ফের সেখান থেকে উঠলাম, আরেক কারখানাওয়ালা আমাকে সিল মেরে দিছে। এখন উপায় কি? আমি তো নকল মাল সাব্যস্ত হবে শেষে, যে তুমি এক কারখানার প্রোডাক্ট আর এখন ঢাকা জায়গায় এত সিল লাগাইছো কেন? এই কি হলো তোমার, কি হলো আজকে লোকদের? আরে মিয়া নিজে একজনকে মুরিদকে তরবিয়ত করো, তাকে গড়ো, তাকে মানুষ বানাও, তাকে আল্লাহর ভয় শিক্ষা দাও, তাকওয়ার জিন্দেগি শিক্ষা দাও, আল্লাহর জিকিরওয়ালা ইয়াদওয়ালা জিন্দেগি শিক্ষা দাও, মেহনত করো, নিজের সন্তান বানাও তাকে, ফের তাকে একদিন খেলাফত দিলে তোমার ভালো লাগবে, তোমার মজা লাগবে। আরেকজনের সন্তান সে তোমার সন্তানই না, তাকে পুত ডাকলে আর সে তোমাকে বাপ বাপ ডাকলে এর ভিতরে কী মজা পাবে তুমি? আকাবের দিনের মধ্যে এই অবস্থা ছিল না, এখন খেলাফত দেওয়ার এক ফেতনা আরম্ভ হয়ে গেছে। বেশ কিছু মাশায়েখের মধ্যে খেলাফত দেওয়ার এক ফেতনা, যেখানে যাকে বা খালি খেলাফত দিতে থাকো, চাই তার মধ্যে কোনো যোগ্যতা অর্জিত না হোক। আর যদি আরেক বুজুর্গ আল্লাহওয়ালা কামেল যিনি, তিনি যদি তাকে খেলাফত দিয়েই থাকেন, তো তাকে বিনা কারণে খালি খেলাফত দিতে থাকার অর্থ কি? বিশেষভাবে যে সকল বুজুর্গ আমাদের এখন জীবিত আছেন, এইরকম কোনো বুজুর্গের খলিফা আপনার কাছে গেলে তো আপনি বললেন যে চলো আমিও খেলাফত দিয়ে দিলাম, কেন কি কারণে খেলাফত দিলেন তাকে? তার মধ্যে কোনো দরকার ছিল সেটা? আপনার সঙ্গে খেলাফতের সম্পর্ক গড়ার প্রয়োজনটাকে, দিনই জরুরতটা কী দাঁড়াইছে সেটা বুঝাইয়া বলেন। হাকিম মোহাম্মদ থানবীর খলিফাদের সঙ্গে দেখা হয়তো মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির, হযরত থানবীর কোনো খলিফাকে মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহি খেলাফত দিছিলেন? হযরত মাদানী ছোট মানুষ ছিলেন, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, উপমহাদেশের শ্রেষ্ঠতম মুহাদ্দিস ছিলেন, যার হাতে বড় বড় উচ্চ মানের মুহাদ্দিসিন তৈরি হয়েছেন। হযরত মাদানী তো হাকিমুল মাদানীর কোনো খলিফাকে খেলাফত দেন নাই, আর হযরত মাদানীর খলিফাদের সঙ্গে দেখা হইতো হাকিমুল উম্মতের, হযরত মাদানীর কোনো খলিফাকে হযরত থানবী তো খেলাফত দেন নাই, বলেন না আপনি আপনি তো খেলাফত নিয়ে যান, না আমাকে হযরত মাদানী খেলাফত দিয়েছেন, আরে নিয়ে যান আমারটাও নিয়ে যান। এই সকল কিস্সা কাহিনী আজকে কেন পয়দা করতেছেন? এগুলো এগুলো দিন প্রচার না, এটা নিজের হুকুমত কায়েম করা, নিজের রাজত্ব প্রচারের একটা ব্যবস্থা। এগুলো এইসব রাস্তা পরিহার করা চাই, আল্লাহর বান্দাদেরকে সে আল্লাহর বান্দাদেরকে মানুষ বানানোর, আল্লাহওয়ালা বানানোর খেদমতে আত্মনিয়োজিত হওয়া চাই আমাদের। আল্লাহ পাক সে বুঝ দেন এবং তৌফিক দেন, এই ফেতনা থেকে বিরত হওয়ার তৌফিক দেন। আরেকজনে 20 বছর যাবৎ যার উপর মেহনত করতেছে, 30 বছর যার উপর মেহনত করতেছে, ফের সে তাকে জাদু দিতেছে, খেলাফত দিতেছে, সে বুঝে যে এই লোককে খেলাফত দেওয়ার মজা কি বলেন ভাই? হ্যাঁ, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী তিনি বায়াত ছিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীর হাতে। তার নিকট বায়াত ছিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীর হাতে বায়াত ছিলেন। তারা সব ভাই শাহুল্লাহ দেহলভীর সব ছেলেরাই বড় বড় আলেম, বহুত বড় বড় বুজুর্গ ছিলেন। তো শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীর নিকট বায়াত ছিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী। অনেক বড় মানুষ ছিলেন হযরত সৈয়দ আহমদ শহীদ, কিন্তু বড় মানুষ একদিনে হয়েছেন, বড়দের সঙ্গে থাকতে থাকতে আল্লাহ তাকে বড় বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ছোট ভাই শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি বড় ভাইকে বললেন যে ভাইজান ছেলেটা আমারে দেন তো আমি ওর একটু তরবিয়ত করি, এই খেদমতটা আপনি সুযোগ দিলে তো আমি করি। বলে আর তুমি নিয়ে যাও ওর তরবিয়ত করো বিয়া। জনাব সে ওই শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির সঙ্গে এসলাই সম্পর্ক, এসলাই সম্পর্ক, বায়াত তো শাহ আব্দুল আজিজ রহমুল্লাহর হাতে। তো অনেকদিন পর্যন্ত তরবিয়তের পরে জনাব এখন তো তার পুরো চেহারা নূরে ঝলমল করতেছে, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহের চেহারা এবং জীবন নূরে ঝলমল করতেছে। হ্যাঁ, বলিরা বলি মিশে না, এক বলি আরেক বলিকে দেখলে বুঝতে পারেন যে আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে, হৃদয়ের বন্ধন তার মহান আল্লাহর সঙ্গে একান্ত এবং নিবিড়। তো শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই অনেক দিন পর একদিন হঠাৎ নিয়ে গেছেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইর নিকটে, ভাই নেন আপনার সৈয়দ আহমদকে, দেখেন এক নজর মাথা থেকে পা পর্যন্ত তাকে। তো শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ এক নজর দেখছেন মাথা থেকে পা পর্যন্ত, আরে ভাই বাহ বাহ বাহ, নূরি নূরে ঝলমল করতেছে। পরে হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বললেন, বড় ভাই যার কাছে ইনি বায়াত, তিনি বললেন যে আব্দুল কাদের তুমি ওরে খেলাফত দিয়ে দাও। বললেন যে বড় ভাই এটা হবে না আমার দ্বারা, খেলাফত তো আপনি তাকে দেবেন যদি আপনি তাকে যোগ্য মনে করেন। আমি চাই যে আপনারই সিলসিলা, আপনারই মেহনত এবং খেদমত এবং আপনার আল্লাহর মহব্বতের নূরের ধারা তার দ্বারা প্রচারিত হোক এবং সেটা অগ্রসর হোক, আগে বাড়ুক, খেলাফত আমি দেব না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বোঝা গেল খেলাফত দেওয়াও আল্লাহর জন্য হওয়া চাই, একটা অস্থিরতার বিষয় না হওয়া চাই। এবং এক সরকারি অনেক বড় মানুষ যিনি নোয়াখালীর এক বড় বুজুর্গের কাছে বায়াত ছিলেন, সরকারি অনেক বড় পোস্টে উনি এখনও আছেন এবং মাশাআল্লাহ সুন্নত মোতাবেক জিন্দিগি, একদমই শরীয়ত মোতাবেক চাল চলন আচার আচরণ পুরা জিন্দিগি তার, অনেক বড় ক্ষমতা সম্পন্ন এবং পাওয়ারফুল মানুষ। যাই হোক, ওই বুজুর্গ বুজুর্গের ইন্তেকাল হয়ে গেছে, তিনি এই লোককে খেলাফত দিয়ে গেছেন, ভালো মানুষ বেচারা, বড় মানুষ মানে দুনিয়ার লাইনে বড়, আবার আখিরাতের লাইনেও আল্লাহ তাকে এতটা আগে বাড়াইছেন। তো উনি একজনের কাছে গেছেন, এক পিসা হুজুরের কাছে গেছেন দেখা করতে, দেখা হলে উনি বললেন আচ্ছা আপনারা আমি খেলাফত দিয়ে দিলাম, এই দেওয়া ওনার চেয়ার দেওয়া, উনি বয়ান করবেন। এখন বয়ান করছেন, পরে সেখান থেকে আসছেন আইসা অন্য এক জায়গায় আমাদের সিলসিলার লোকদের কাছে বলতেছেন, ভাই আমি তো আরেক কারখানার প্রোডাক্ট, কিন্তু ইনার কাছে গেলাম উনি তো ওনার কারখানার বলে আমাকে চালাই দিতে চাইতেছেন, এই কি খেলাফতের কি অর্থ হল? যেই লোকের প্রতি এই লোকের কোনো শ্রদ্ধাই নাই সেই লোক তাকে খেলাফত দেওয়া ফায়দাটা কি হলো? এজন্য খেলাফত দেওয়ার এই বিমারি থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করেন, খেদমত করি, মানুষ গড়ার খেদমত করি, হ্যাঁ মুত্তাকি বানানোর খেদমত করি, আল্লাহ ওয়ালা বানানোর খেদমত করি, মেহনত করি, ফের এর বিনিময় আল্লাহর কাছে চাই। রাজত্ব কায়েম করার কোনো দরকার নাই। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার এখানে যারা থাকে আমার তরবিয়তের অধীনে প্রত্যেকেই খেলাফতের যোগ্য, কিন্তু তারপরও আমি প্রত্যেকে খেলাফত দেই না, আমার নজরে বিশেষ কোনো কারণ আছে সেজন্য আমি খেলাফত দেই না। কিন্তু হযরত থানবীটা বলছেন এরা প্রত্যেকে খেলাফতের যোগ্য। যেমন ময়মনসিংহের হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যে ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহে যিনি ইমাম সাহ হুজুর নামে পরিচিত ছিলেন, আহা আশ্চর্য, এত বড় মানুষ হাকিমুল উম্মত থানবীর সঙ্গে সম্পর্কওয়ালা এবং সুদীর্ঘ হজরতের সোহবতপ্রাপ্ত মানুষ, সাহারানপুরে তিনি পড়াশোনা করতেন, হাকিমুল উম্মতের থানা ভবন খানকাতে তিনি যাতায়াত করতেন, কি এক মানুষ ছিলেন। হজরত থানবীর একদম শ্রেষ্ঠতম এই পাঁচ সাতজন খলিফার একজন হজরত মাওলানা আথরুল সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিশোরগঞ্জে যা যিনি জীবন কাটাইছেন, শেষ জীবনে ময়মনসিংহ শহরে আসছেন, ময়মনসিংহ শহরে দারুল মাদ্রাসার সামনেই, জামিয়া ইসলামিয়ার সামনেই তার কবর আছে। তো এই বুজুর্গ তার সাহেবজাদা হযরত মাওলানা আনোয়ার শাহ সাহেবকে বলতেন, আনোয়ার এই ময়মনসিংহের মাওলানা ফয়জুর রহমানের কাছে তুই যাস না। তখন এই মাওলানা আনোয়ার শাহ সাহেব জামিয়া ইসলামিয়ার নাজিমে তালিমাত এখানের মুহাদ্দিস, তুই ওনার সুবহতে যাস না বেটা। আরে আমি যখন মাওলানা ফয়জুর রহমানের দিকে তাকাই তার পুরো সিনাটাকে বিশাল এক নূরি নূর দেখতে পাই, যা বেটা ওখানে গিয়ে কিছু নে, আল্লাহর মহব্বত অর্জন কর। তো এত বড় মানুষ হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানবীর ইন্তেকালের অনেকদিন পর তিনি হাটহাজারীর যে তখন মুতামিম হযরত মাওলানা আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত থানবীর খলিফা, তাকে স্বপ্নে বললেন যে আব্দুল ওহাব এ ফয়জুর রহমান খেলাফতের যোগ্য, আমি ওরে খেলাফত দিই নাই, আমার পক্ষ থেকে তুমি খেলাফত দিয়ে দাও। যে ফের হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ খেলাফত দিয়ে দিয়েছেন, মাওলানা আতহার সাহেব রহমতুল্লাহ এলাই সঙ্গে একসময় মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমুল্লার অবর্তমানে মাওলানা আতহার সাহেব রহমতুল্লাহ এলাই সঙ্গে সম্পর্ক হয়েছে, তো উনি খেলাফত দিয়েছেন তাকে, এক বুজুর্গের অবর্তমানে আরেকজনের খেলাফত দিয়ে দিয়েছেন। তো হযরত মাওলানা ফজল রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি এত বড় ছিলেন, হাকিমুল উম্মতের সোহবতেই এইরকম এত উঁচু মানের ছিলেন যে খেলাফতের যোগ্য। হযরত থানভি খেলাফত দেন নাই, কি কথা বুঝেন নাই। এইরকম হযরত মাওলানা শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি খেলাফত প্রাপ্ত, তো তিনি সবসময় বলতেন আমার বড় ভাই মাওলানা শামসুল হক সাহেব যেটা বলবেন আমি সেটাই করব, তিনি আমার মুরব্বী, যিনি খেলাফত প্রাপ্ত তিনি এই কথা বলতেন যে আমার বড় ভাই মাওলানা শামসুল হক সাহেব সদর সাহুজুর যা বলবেন আমি সেটাই করব, উনি আমার মুরব্বী। বলে যিনি খেলাফত পান নাই তাকে বলতেছেন মুরব্বী, এবং তাকে বড় হিসাবে জানতেন সবসময় হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি। এবং সেই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর গহরডাঙ্গার এই গহরডাঙ্গায় ওই কবর জিয়ারত করার পরে হাফিজ জুজুর হেফজখানায় শুয়েছিলেন, কবরের পাশে হেফজখানায়, কিরে খুশবু আসে কিসের, উঠলেন কবরে গেলেন, কবরের পাশে গেলেন, সে কাঁচা মাঠ এই মাটির কবর, মাটি নিয়ে শুকিয়ে দেখেন যে কবরের মাটি থেকেই সে খুশবু আসতেছে। আসল তো নিজেকে খুশবুওয়ালা বানানো চাই, আল্লাহর মহব্বতের খুশবুওয়ালা, আল্লাহর সঙ্গে নিবিড় বন্ধনের খুশবুওয়ালা বানানো চাই, যেটা করা দরকার সেটা আমরা করি, হ্যাঁ না, তালিম তরবিয়ত যেটা আমাদের জিম্মাদারি সেটা করি। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যেই যেই পীর নিজের মুরিদের ত্রুটি বিচ্যুতি দেখার পরও তার সংশোধন করে না, এই খেয়ানতকারী, সে খেয়ানতকারী, তার দায়িত্বে অবহেলাকারী সে। এই জন্য যারা সম্পর্ক রাখে আল্লাহর জন্য তাদের ভুল বিচ্যুতিগুলো সংশোধন করা এবং নূরওয়ালা জিন্দগির তাদেরকে সন্ধান দেওয়া। ফের তো সুবহানাল্লাহ একদিন এরকম হবে শায়েখ তার উপরে উৎসর্গ হইতে থাকবে, শায়েখ নিজে মুরিদের উপর উৎসর্গ হইতে থাকবে। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত থানভী বলতেন আমি যখন চেষ্টা করি মেহনত করি এক একজনকে যখন দেখি যে মাশাআল্লাহ একদম সাফ, একদম পরিষ্কার, একদম পবিত্র জিন্দগিওয়ালা, নূরি নূরান নূরে নূরান্বিত জিন্দগিওয়ালা, তখন সে কি আমার উপর ফেদা হবে, আমার মন চায় আমিও তার উপর ফেদা হয়ে যাই, সে কি আমার উপর উৎসর্গ হবে, আমার দিল চায় যে আমি তার উপর উৎসর্গিত হয়ে যাই। সব আল্লাহওয়ালাদের কি আল্লাহপাক এই মেজাজ দান করেন। হ্যাঁ, যেটা আমাদের করণীয় কাজ সেটা করতে থাকি, মজলিস করি, লোকদেরকে দিনের কথা শুনাই, আকাবের উম্মতের কথা বলি। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির যারা খোলাফা তাদের জবানে দিন রাত হযরত মাদানী, হযরত মাদানী, হযরত মাদানী, এটা আকাবের নিয়ম, এটা যার নিকট থেকে দিন শিখে তার নাম নেওয়া, তার রেফারেন্সে দিনের কথা বলা। হযরত হাকিমুল উম্মত থানভীর যারা খোলাফা তারা হযরত থানভী, হযরত থানভী, হযরত থানভী, শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলাইহির যারা খোলাফা ইকরাম তারা হযরত মাওলানা হযরত শায়খ, হযরত শায়খ, হযরত শায়খ, আকাবের রেফারেন্সে তারা কথা বলতেন, আমার শায়খ এই বলছেন, আমার শায়খ এই শিক্ষা দিচ্ছেন, আমার শায়খ এই নসিহত করছেন, এর মধ্যে নূরই নূর, এর মধ্যে বরকতই বরকত। হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন যে আল্লাহর ওলিদের কথা এই ভুলেও যদি খেয়ালে আসে সাথে সাথে অন্তরে নূর পয়দা হয়, আর সেখানে যদি সে আল্লাহওয়ালার কথা আলোচনায় আসে কতটা নূর পয়দা হয়, আল্লাহওয়ালাদের নাম শুনলে অন্তরে নূর পয়দা হয়, তাদের রেফারেন্স দিলে অন্তরে নূর পয়দা হয়, এটাই সনদের হাকিকত। আল ইসনাদু মিনাদ দ্বীন, হাদিস বর্ণনা করা হয় সনদের মাধ্যমে, উস্তাদদের সূত্র, সূত্র ধারা, এটাকে সনদ বলে। তো এই সনদ পুরাটা নূরই নূরওয়ালা, এক এক রাবির নাম, হাদিসের এক এক বর্ণনাকারীর নাম যখন পড়া হয়, উচ্চারণ করা হয়, শোনা হয়, অন্তরে নূরই নূর আসতে থাকে। কিন্তু আজকে আমাদের অনেকেরই অবস্থায় তরিকতের একজন খাদেম কিন্তু কখনোই নিজের শায়খের নাম মুখে আসে না, কখনো শায়খের নামে শায়খের রেফারেন্সে কথা বলার তৌফিক হয় না, এটা কি তারা কিরাল আলামত, এটার কি আকাবেরের নুমায়ন্দিগি, তাদের প্রতিনিধি হওয়ার আলামত, তাদের প্রতিনিধিত্বের আলামত? নিজেকে মিটানো চাই ফের মানুষকে আল্লাহ পাক কিছু দান করে, নিজেকে মিটায় কিছু হইতে হয়। হো ফানা জাত মেকে তু না রহে তেরি হস্তি কি রঙ্গ বু না রহে, মহান আল্লাহর জন্য এতটা নিজেকে মিটাও তোমার অস্তিত্বই না থাকে, তুমি না থাকো ফের তুমি নিঃসন্দেহে আল্লাহকে পেয়ে যাবে। হাফেজ সিরাজী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাফেজ তুই নিজেই বাধা আল্লাহর, আল্লাহকে পাওয়ার পথে হট তুই যাতে আমি আল্লাহকে পেয়ে যাই। হাফেজ তু খুদ হেজাবে খুদি হাফেজ আজমিয়া বরখেজ, তুমি সরো মাঝখান থেকে তাহলে আমি আল্লাহকে পেয়ে যাব। দা নাফসাক আবতাল, হ্যাঁ নিজেকে কিছু যে মনে করে সে কিছুই না, কুছ হো না মেরা জিল্লো তো খারি কা সবব হ্যাঁ মেরা এজাজ কে মে কুছ ভি নহীন হুঁ আর ইস পর হ্যায় মুঝে নাজ কে মে কুছ ভি নহীন হুঁ। হ্যাঁ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কিছু না এটি আমার গর্বের সম্পদ, এটি আমার সবচেয়ে বড় ধন, আমি কিছু না, আর আমি কিছু মনে করলেই আমার ধ্বংস এবং বরবাদি, সেখানে আমি শেষ। খাজা আজুল হাসান মুরজুম রহমতুল্লাহ হাকিমুল মুত্তানবীর বিখ্যাত খলিফা এবং অনেক উঁচু মানের খলিফা খাজা আজুল হাসান মুরজুম রহমতুল্লাহ, তিনি বলেন, হে হাকিমুল মত আপনার নিকট আসছি পিসাব হওয়ার জন্য না, খেলাফত নেওয়ার জন্য না, নেই কুছ আওর খোয়াহিশ আপকে দর পে মাই লায়া হুঁ, মিটা দিজে কে মাই মিটনে হি কো আয়া হুঁ, আমি নিজেকে মিটে আল্লাহকে পাওয়ার জন্য আসছি, আমাকে মিটানোর রাস্তা বাতলাইয়া দেন, কীভাবে মিটাইতে হয়েছে পথ দেখাইয়া দেন, এই জিনিস আমাদের মধ্যে পয়দা হোক। হযরত হাকিমুল মুত্তানবী বলেন রহমাহুল্লাহ তাআলা, যে মানুষ মনে করে যে আমি কিছু এইটাই বড় জিনিস, হ্যাঁ না, হযরত থানবী বলেন যে আরে মিয়া নিজেকে মিটানো সেই দৌলত, যে নিজেকে মিটানোর দৌলত অর্জনের জন্য আল্লাহ পাকের কত বড় বান্দারা, এমনকি রাজা বাদশাহ যারা ছিলেন তারা পর্যন্ত নিজেকে মিটাইয়া দিয়েছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য। হ্যাঁ ইয়ে মিটনা ও দৌলত হ্যায়, আপনি আপকো মিটানা ও দৌলত হ্যায় কি জিসকে লিয়ে বন্দেগা নে খুদা নে সালতনতেন ছোড় দি, রাজত্ব ত্যাগ করে নিজেকে মিটানোর আমিত্ব বিলীন করার দৌলত অর্জন করছেন। কি আর বলাম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন, হ্যাঁ সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আমাদেরকে দান করেন। সিরাতুল মুস্তাকিম সেটাই যেটা আকাবের উম্মতের রাস্তা, আকাবের উম্মতের যে রাস্তা সেটাই সিরাতুল মুস্তাকিম, তার থেকে সে আকাবের উম্মতের রাস্তার সঙ্গে যদি মিল হল না এটাই প্রমাণ যে এটা বিচ্যুতি, এটা বিচ্যুতি, সেই বিচ্যুতির পথে যেন আমরা না হাঁটি, সেই পথ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। উম্মতের সমস্ত আলেমদেরকে, সমস্ত দিনের খাদেমদেরকে আল্লাহ পাক আকাবের পথ থেকে বিচ্যুতি থেকে হেফাজত করেন, আকাবের পথের উপর আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন, অবিচল রাখেন। বস্তু ভাই কেমনি কেমনি সময় এতটা পার হয়ে গেছে, বস ভাই ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি, এই জন্য মুফতি শহীদ ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 8068 69 8068 69
অনেক সোজা তো হয়ে মাসাল, অনেক সোজা করে দিছে।